বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 7 এপ্রিল, 24 চৈত্র এবং ফার্সি 18 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে সরকারের 25 মিটার ব্যান্ডে 11630 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে। শত্রুরা দুর্বল হলেও ইরানের উন্নতি এগিয়ে চলছে, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে কমিশনকে ভোট বাতিলের ক্ষমতা দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ প্রস্তাবে নীতিগত অনুমোদন সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের অনন্য উৎসব। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান সৌদি আরব সম্পর্ক পুনঃস্থাপন, ইরানের বিরুদ্ধে আরব ফ্রন্ট তৈরির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে তেহরানের জুমার নামাজের খতিবের মন্তব্য। চীনের রাজধানী বেইজিংয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ। এবং ভারতের প্রধানমন্ত্রীর স্বল্প শিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে কারাগারে আটক দিল্লির সাবেক উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। অবশেষে নিজেদের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব। বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এ সম্পর্কে বলেছেন, গত 10 মাস ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্মত হওয়ার পর দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা 3 বার টেলিফোনে কথা বলেন এবং সর্বশেষ বৃহস্পতিবার তারা বেইজিংয়ে সরাসরি সাক্ষাতে মিলিত হন। কানিয়ানি বলেন, চীনের রাজধানীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের বৈঠক সম্পূর্ণ ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফলাফল হিসেবে আজ থেকেই ইরান ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হল। তেহরানের জুমার খতিব বলেছেন, ইরানের বিরুদ্ধে আরব ফ্রন্ট তৈরির মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আরও বলেছেন, খুতবায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রবর্তনের কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকা বলেছিল তারা ইরানের বিরুদ্ধে একটি আরব ফ্রন্ট তৈরি করতে চায়, কিন্তু ইচ্ছার উল্টো ফল হয়েছে। ইরান সৌদি আরব সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, অন্যান্য দেশও ইরানের সঙ্গে সমঝোতার অপেক্ষায় রয়েছে। জনাব খাতামি আরও বলেন, ল্যাটিন আমেরিকা হল মার্কিন যুক্তরাষ্ট্রের আঙ্গিনা, সেখানকার জনগণ আমেরিকার বিরোধীদেরকেই ভোট দেয়। এতে প্রমাণ হয় ল্যাটিন আমেরিকায় তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। আয়াতুল্লাহ খাতামি ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে ক্রমবর্ধমান সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী সরকারের দুইটি মেরু তৈরি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ শহরের রাস্তায় রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে। চীনের বেইজিংয়ে ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়ে লিখেছে, গতরাতে আমির আবদুল্লাহিয়ান ও ক্যাথেরিন কুলুনা বৈঠক করেন। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দল নিয়ে বেইজিং সফর করেছেন। ওই সফরের সুযোগকে তারা কাজে লাগিয়ে বৈঠকে বসেন। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক যৌথ স্বার্থ নিয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হয়। পারস্পরিক সম্মান ও মর্যাদা সুরক্ষা সহ উভয় পক্ষে আলোচনা চালিয়ে যাবার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। কনস্যুলার সমস্যা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। ইরান এবং ফ্রান্সের মধ্যকার সম্পর্কে সাম্প্রতিক কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষের রাষ্ট্রদূতদের বহুবার তলব করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিনেই ঈদ যাত্রায় যেসব রুটে টিকিটের চাহিদা বেশি থাকে সেগুলোতে কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশে আজ শুক্রবার 7 এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিনেই অনেকটা নিরাশ যাত্রীরা। এদিন সকাল 8টার পর বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ঈদ যাত্রায় যেসব রুটে টিকিটের চাহিদা বেশি সেসব রুটে কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে। আজ প্রথম দিন বিক্রি হয়েছে 17 এপ্রিলের টিকিট। ঢাকা থেকে রাজশাহীগামী 4টি ট্রেনের কোনোটিতেই কোনো টিকিট নেই। একই চিত্র দেখা গেছে ঢাকা থেকে রংপুরগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে। 17 তারিখে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের চিত্র প্রায় একই। এদিকে এবার ট্রেনের অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইন বা মোবাইল অ্যাপসের মাধ্যমেই ক্রয় করা যাচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার শরীফুল আলম জানান, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ যাত্রা রেলওয়ের অগ্রিম টিকিট 7 এপ্রিল থেকে বিক্রি শুরু হয়েছে। একজন যাত্রী সর্বোচ্চ 4টি আসনের টিকিট কিনতে পারবেন। তবে অনলাইনে টিকিট কেনার সময় সহযাত্রীদের নাম ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা এর যে কোনো তথ্য লিপিবদ্ধ করতে হবে। এছাড়া ভ্রমণকালে যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, সফট কপি, পাসপোর্ট অথবা ছবি সংবলিত যে কোনো আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রীর স্বল্প শিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন দিল্লির আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। তিনি কারাগার থেকেই এক খোলা চিঠিতে ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে দিল্লির আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এক খোলা চিঠিতে প্রধানমন্ত্রীর স্বল্প শিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন মনীষ সিসোদিয়া, সেখান থেকে এক খোলা চিঠিতে সংক্রান্ত মন্তব্য করেছেন। আজ শুক্রবার সেই চিঠি প্রকাশ্যে এনেছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাবেক উপমুখ্যমন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়ার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানের ভাষা বোঝেন না, তিনি শিক্ষার গুরুত্ব বোঝেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেজরিওয়াল মনীষ সিসোদিয়ার বার্তা উল্লেখ করে বলেন, গত কয়েক বছরে দেশে 60,000 স্কুল বন্ধ হয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রী শিক্ষাটাকে গুরুত্বই দেন না। দেশের উন্নয়নের জন্য একজন শিক্ষিত প্রধানমন্ত্রী থাকা প্রয়োজন। মনীষ সিসোদিয়ার অভিযোগ, গোটা বিশ্ব যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী ড্রেন থেকে পাওয়া গ্যাস চা বানাতে ব্যবহার করতে বলেছেন। যে বিমানগুলো মেঘের উপর দিয়ে উঠতে পারে তারা রেডারের নজরদারি এড়িয়ে যায়। প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্য তাকে হাস্যাস্পদ করেছে। স্কুল কলেজে শিক্ষার্থীরাও ওকে নিয়ে হাসাহাসি করে বলেও মনীষ সিসোদিয়ার অভিযোগ। আম আদমি পার্টি নেতা মনীষ সিসোদিয়ার মতে প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্য বিপজ্জনক। অন্যদিকে বিজেপি নেতা পরবেশ সাহেব সিং এমপি বলেছেন, আবগারি কেলেঙ্কারির অভিযোগে জেলে বসে কেজরিওয়ালের দুর্নীতিবাজ মন্ত্রী মনীষ সিসোদিয়া প্রধানমন্ত্রী সম্পর্কে চিঠি লিখেছেন, যার ক্ষমতা সারা বিশ্ব স্বীকার করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। পবিত্র রমজান মাসে আলাকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের উপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজা থেকে ইসরায়েল অভিমুখে রকেট বৃষ্টির পর বিমান হামলা চালাল তেল আবিব। ইসরায়েলি যুদ্ধবিমান প্রথমে গাজার দক্ষিণাংশে অবস্থিত হাইয়াল জৈতুন এলাকায় তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর গাজা উপত্যকার বিভিন্ন অবস্থানে আরও অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় দখলদার সেনারা। ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে তাদের যুদ্ধবিমানগুলো গাজার বিভিন্ন স্থানে প্রতিরোধ আন্দোলনগুলোর অবস্থানে হামলা চালিয়েছে। হামলার সময় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফা শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি হামলা শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিরোধ আন্দোলনগুলো আবারও ইসরায়েল অভিমুখে রকেট বর্ষণ শুরু করে। পূর্ব জেরুজালেম আলকুদ শহরে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম নেতৃবৃন্দ। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এর ফলে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা আরও বাড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আল আকসা মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, মুসলিম বিশ্বে ঐক্য শক্তিশালী হওয়ার যে ইঙ্গিত দেখা যাচ্ছে তাতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তেল আবিব। জর্দান সরকার মসজিদুল আকসায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে মসজিদ কমপ্লেক্স থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে। ইহুদিবাদী সেনাদের ওই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মরক্কো। মসজিদুল আকসায় ইবাদতরত মুসল্লিদের উপর ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সরকারি টিভি চ্যানেল KAN জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গালিলে এলাকার বিভিন্ন স্থাপনার উপর এসব রকেট আঘাত হানে, ফলে কিছু মানুষ আহত এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি সেনারা জানিয়েছে তারা লেবানন থেকে ইসরায়েল অভিমুখী ৩৪টি রকেট শনাক্ত করতে পেরেছে। ইসরায়েলি সেনারা দাবি করেছে মাত্র ৫টি রকেট ভূমিতে আঘাত হেনেছে এবং বাকিগুলো তারা আকাশেও ধ্বংস করে দিতে পেরেছে। লেবাননের কোনো গ্রুপ এখনও এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে সীমান্তে মোতায়েন ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের কালিলা, মালিয়া ও জাবকিন অঞ্চল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে। তাইওয়ানের ব্যাপারে সামরিক চাপ প্রয়োগ না করে কূটনৈতিক পন্থা অবলম্বনের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। চীনের স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করার পর সম্প্রতি তাইওয়ান উপকূলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, আমরা তাইওয়ানের উপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এর পরিবর্তে অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি। প্যাটেল দাবি করেন, যে কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে আমেরিকা চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে। ইরান ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য থেকে ডলারে লেনদেন বাদ দেওয়ার বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী শামখানি। চলতি বছরের গোড়ার দিকে মস্কো সফরের সময় শামখানি পুতিনের সঙ্গে ওই সাক্ষাৎ করেন। ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে পুতিনের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী অফ দ্য রেকর্ড বৈঠকে মিলিত হন শামখানি। সেখানে মার্কিন নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা হয়, বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন থেকে কিভাবে ডলার বাদ দেওয়া যায় তা নিয়ে মত বিনিময় করেন পুতিন ও শামখানি। এ সময় রাশিয়া ও ইরান নিজেদের বাণিজ্যে চীনা মুদ্রা ইউয়ান, আমিরাতি দেরহাম এবং ভারতীয় রুপি ব্যবহার করার উপায় নিয়ে কথা বলেন। ফেব্রুয়ারি মাসে মস্কোয়ে আফগানিস্তান বিষয়ক এক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে আলী শামখানি রাশিয়া সফরে গিয়েছিলেন। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরান দিনকে দিন শক্তিশালী হচ্ছে এবং এর প্রধান ও ঘোষিত শত্রুরা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান ও ঘোষিত শত্রুরা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক লেজুর বা অবৈধ সন্তান ইসরায়েলের দিকে দৃষ্টি দিলেই এই সত্যটি স্পষ্ট হচ্ছে। বিগত 44 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি সরকার নানা অজুহাতে ইরানকে দুর্বল করার চেষ্টা করলেও ইরান দিনকে দিন শক্তিশালী হচ্ছে, বরং দুর্বল হয়ে পড়ছে মার্কিন সরকার। সম্প্রতি এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, ইরানের সবচেয়ে কুখ্যাত শত্রু মার্কিন সরকার ওবামার শাসনামলে বুশের সরকারের চেয়ে দুর্বল হয়েছে, এরপর ট্রাম্পের শাসনামলে আগের চেয়েও দুর্বল হয়েছে এবং এখন জো বাইডেনের শাসনামলে আরও দুর্বল হয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই পরিস্থিতিকে কাজে লাগাতে ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমাদেরকে অবশ্যই পররাষ্ট্রনীতিতে আরও গতিশীল, সক্রিয় ও উদ্যোগী হতে হবে। মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা করেছিল, কিন্তু এখন আরব দেশগুলো মার্কিন চাপ উপেক্ষা করে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার নতুন অধ্যায় শুরু করেছে। মার্কিন সরকারের অর্থনৈতিক সন্ত্রাস, পরমাণু ক্ষেত্র সহ অন্য কোনো ক্ষেত্রেই যে ইরানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না তা উল্লেখ করছে খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোই। মার্কিন সরকার ইরাক ও আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে, ইয়েমেনে ও ভেনিজুয়েলায় পুতুল সরকার বসানোর এবং সিরিয়ার বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ইউক্রেন যুদ্ধে জড়ানোর প্রেক্ষাপটে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক সুনামের কাছে ক্রমেই ক্ষমতা হারাচ্ছে মার্কিন ডলার ও বাণিজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ, সহিংসতা এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে রাজনৈতিক সংঘাত ক্রমেই বাড়ছে। অন্যদিকে বলদর্পি ইহুদিবাদী ইসরায়েলও ভেতর থেকেই ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। ফলে 2015 সালে ইরানের সর্বোচ্চ নেতার ঘোষিত সময়সীমার আগেই ইসরায়েলের অবৈধ অস্তিত্ব বিলুপ্ত হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। ভোট গ্রহণের পর ফলাফলের গ্যাজেট প্রকাশ হলেও অনিয়ম পাওয়া গেলে নির্বাচন কমিশনকে সেই ভোট বাতিলের ক্ষমতা দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধনের খসড়া প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি পাঠানো প্রতিবেদন।
ভোট গ্রহণের পর ফলাফলের গেজেট প্রকাশ হলেও অনিয়ম পাওয়া গেলে নির্বাচন কমিশনকে সেই ভোট বাতিলের ক্ষমতা দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধনের খসড়া প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। সম্প্রতি বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের বলেছেন, এটার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু এখনও চূড়ান্ত করা হয়নি, এটার আরও কিছু সংশোধন করতে হবে, আরও কিছু মতামত সহ আরও একটু পরীক্ষা নিরীক্ষা করে এটা আবারও মন্ত্রিসভায় উপস্থাপিত হবে। নীতিগত অনুমোদন মানে এ ধরনের একটি আইন তৈরিতে সরকার সম্মতি দিয়েছে, তবে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর এটি বিল আকারে সংসদে যাবে। মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন আরও জানান, আইনের 14টি ধারায় সংশোধনের প্রস্তাব করা হয়েছিল। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এ প্রসঙ্গে কয়েকদিন আগে সাংবাদিকদের বলেছিলেন, আরপিও পাশ হলে সেটা হবে একটা যুগান্তকারী আইন, এতে প্রার্থী সমর্থক সবার আচরণগত পরিবর্তন হবে বলেও মনে করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়ে আস্থার যে সংকট রয়েছে তা কতটা ফেরাতে পারবে এই সংশোধনী? বাংলাদেশে গত বছর নতুন নির্বাচন কমিশন গঠন করতে যে সার্চ কমিটি করা হয়েছিল তাতে বিরোধী বিএনপি সহ একাধিক দল অংশগ্রহণ করেনি। নতুন কমিশন গঠনের জন্য কোনো নামও তারা সার্চ কমিটির কাছে উপস্থাপন করেনি। এ বিষয়ে স্থানীয় সরকার ও রাজনৈতিক বিশ্লেষক ফরিদ হোসেন বলেন, তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম মনে করেন, প্রস্তাবিত সংশোধনী কতখানি বাস্তবতার নিরিখেই করা হয়েছে সেগুলো যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে।
নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অবশ্যই আমরা নির্বাচন কমিশন যে ক্ষমতাগুলো যে তারা নতুনভাবে যে চেয়েছে এগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু প্রয়োজন এবং সেই প্রয়োজন অনুসারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের অনন্য উৎসব।
খোদা প্রেমের অনন্য উৎসব। রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার ১৬তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
খোদা সচেতন হওয়ার জন্য মহান আল্লাহর বিখ্যাত নামগুলোর অর্থ ও তাৎপর্য সম্পর্কে কিছুটা ধারণা থাকা জরুরি। তাই বিগত বেশ কয়েকটি আলোচনায় আমরা মহান আল্লাহর বিখ্যাত কয়েকটি নামের অর্থ ও তাৎপর্য নিয়ে কথা বলেছি। পবিত্র রমজানের এ পর্যায়ে আমরা মহান আল্লাহর বিখ্যাত নাম আল বাসির সম্পর্কে কথা বলব। বাসির শব্দের অর্থ দ্রষ্টা বা যিনি দেখেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তিনি সব দেখেন ও শোনেন। মহান আল্লাহ মানুষকেও যেসব বড় নিয়ামত দান করেছেন, চোখ ও দৃষ্টিশক্তি সেসবের অন্যতম। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের গর্ভ থেকে, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর বা বুদ্ধি দিয়েছেন, হয়তো তোমরা কৃতজ্ঞ হবে আল্লাহর প্রতি।
মানবজাতির অনেকেই মহান আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করে না এবং এজন্য কৃতজ্ঞতাও জানায় না। আমাদের যে কিছুই ছিল না ও আমরা যে কিছুই জানতাম না, সে কথা স্মরণ রাখা উচিত। মহান আল্লাহ আমাদের যে চোখ, কান ও বুদ্ধি দিয়েছেন, তা দিয়ে আমরা মহান আল্লাহর মহিমা উপলব্ধি করব এবং আল্লাহকে কৃতজ্ঞতা জানাব, আর এটাই হচ্ছে বিবেকের দাবি। মানুষের দৃষ্টিশক্তির রয়েছে সীমাবদ্ধতা। মানুষ আল্লাহর মতো সব কিছু দেখতে পারে না, যেমন খুব ক্ষুদ্র কিছু বা খুব বড় কিছুর সব অংশ আমরা দেখতে পাই না খালি চোখে। যেমন পুরো সাগর বা বিশাল পর্বত আমরা দেখতে পাই না একই স্থানে দাঁড়িয়ে। চোখের ক্ষমতাও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসতে থাকে, আর তাই চশমা ব্যবহার করতে হয়। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, বার্ধক্যের লক্ষণ তিনটি: চোখ দুর্বল হয়ে যাওয়া, পিঠ বাঁকা হয়ে আসা ও হাঁটার মধ্যে তেজস্বিতা বা গতি কমে আসা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মাথায় প্রথমবারের মতো একটি সাদা চুল দেখতে পান, তখন আল্লাহকে প্রশ্ন করেন, এর কারণ কি বা এর তাৎপর্য কি? আল্লাহ বলেন, এটা মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার লক্ষণ। আমরা সাদা চুলে কলব দিয়ে যতই রং ঢাকার চেষ্টা করি না কেন, মৃত্যুকে এড়ানো সম্ভব হবে না। মানুষের চোখের আরেকটি সীমাবদ্ধতা হল, এর মাধ্যমে আমরা কোনো কিছুর বাহ্যিক দিকই দেখি, বাস্তব রূপটা আমরা দেখি না। আর তাই আমাদের কারো কারো কাছে, বিশেষ করে এক শ্রেণীর যুব সমাজের কাছে, নারী, বাড়ি, গাড়ি, জমি, জমা, সন্তান সন্ততি এবং পদ ও ক্ষমতার বাহ্যিক চাকচিক্য, এসব খুবই মোহনীয় মনে হয়। এসবের সঙ্গে সংশ্লিষ্ট ঝামেলা ও সহিষ্ণুতার মতো বাস্তব দিকগুলো আমরা অনেকেই দেখি না। মহান আল্লাহর কাছে তাই একটি প্রার্থনায় বলা হয়, হে আল্লাহ, আমাদের কাছে সত্যকে প্রকাশিত বা মূর্ত করে তুলুন ও মিথ্যাকে স্পষ্ট করে তুলুন। সত্যকে সত্যের স্বরূপে এমনভাবে প্রকাশ করুন যাতে আমরা নিজ থেকেই সেদিকে ধেয়ে আসি এবং মিথ্যাকেও তার স্বরূপে দেখতে পেয়ে তা এড়িয়ে চলতে পারি। অন্য কথায়, এভাবেই মহান আল্লাহর কাছে দূরদৃষ্টি ও অন্তর্দৃষ্টি অর্জনের জন্য প্রার্থনা করতে হবে।
মহান আল্লাহ যে অর্থে দ্রষ্টা বা বাসির, তা মানুষের দৃষ্টিশক্তির তুলনায় সম্পূর্ণ ভিন্ন। কারণ আল্লাহ সবই দেখেন। তিনি অতি ক্ষুদ্র ও অতি বৃহৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ ও বাহ্যিক আর বাস্তব এবং গোপন দিক সবই তিনি দেখেন। আমরাও যদি দূরদর্শী হতে চাই ও অন্তর্দৃষ্টি অর্জন করতে চাই এবং নানা বিষয়ের বাস্তব দিকগুলো ও অদৃশ্য দিকগুলো উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরকে এমন এক শক্তির নৈকট্য অর্জন করতে হবে যিনি সবই দেখেন ও বোঝেন এবং শোনেন। আর এমন মহাশক্তি হলেন স্বয়ং মহান আল্লাহ, যার সমকক্ষ বা তুলনার যোগ্য কিছুই নেই। আল্লাহর সহায়তায় দূরদর্শিতা অর্জন করা ছাড়া শয়তানের ধোঁকা এড়িয়ে চলা সম্ভব নয়। ইমাম হাসান আলাইহিসসালাম বলেছেন, আমি কোনো হারাম কাজ করি না, কারণ আমি এর বাস্তবতা দেখি, এর আগুনটা আমি দেখি। গীবত করাকে মহান আল্লাহ মৃত ভাইয়ের শরীরের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। আমরা যখন দূরদৃষ্টি অর্জন করব ও বাস্তবতা দেখতে পাব, তখন আমাদের কাছে এই কাজটা এমনই বীভৎস বলে মনে হবে। মহান আল্লাহর কাছে এমন দূরদৃষ্টি অর্জনের প্রার্থনাই করছি।
আল্লাহ বাসির বা সবই দেখছেন, এ বিষয়টি মনে রাখলে আমরা অন্যায় ও পাপাচার এড়িয়ে চলব এবং যে কোনো কাজের ব্যাপারে সতর্ক থাকব। রাস্তায় ক্যামেরা লাগানো থাকলে বা বিশেষ চিহ্নের সাইন দেয়া থাকলে আমরা গাড়ির গতির ব্যাপারে যেমন সতর্ক থাকি, তেমনি মহান আল্লাহর নামগুলোর অর্থ হৃদয়ে গেঁথে নিলে আমরা জীবনাচারের ব্যাপারেও সতর্ক থাকব। হিসেব দেওয়ার কথা ও জবাবদিহিতার কথাও মনে রাখতে হবে তখন। মহান আল্লাহ মুমিন বান্দার দিকে দোষ ধরার দৃষ্টি দেন না তা নয়, বরং তিনি তাকে রক্ষার দৃষ্টিতে দেখেন, কারণ তিনি মুমিনকে ভালোবাসেন। তাই মহান আল্লাহর উপর ভরসা করা উচিত ও মহান আল্লাহর কাছেই সাহায্য চাওয়া উচিত। সুখে ও দুঃখে মহান আল্লাহ একমাত্র সহায়। আল্লাহ যখন নবী মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে মহাজালিম ফেরাউনকে এক আল্লাহর প্রতি বিশ্বাসের পথে আনতে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন, তখন তারা কিছুটা ভয় পেলেন। কিন্তু মহান আল্লাহ বললেন, ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি সবই দেখি ও শুনি।
মহান আল্লাহর নিয়ামতগুলোর বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ না করাটা হচ্ছে কুফুরি তথা অকৃতজ্ঞতা। পরকালে মহান আল্লাহ আমাদের হিসেব নেওয়ার আগে আসুন নিজেই নিজের হিসেব নিয়ে আত্মসংশোধনের চেষ্টা করি। তো শ্রোতা বন্ধুরা, আসলে এ পর্যায়ে শোনা যাক অর্থসহ ১৬তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার সৎ বান্দাদের সাহচর্য লাভের তৌফিক দাও, আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার খোদাইত্বের শপথ করে বলছি, আমাকে তোমার রাহমাতে বেহেশতে স্থান দাও, হে জগৎসমূহের প্রতিপালক।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় পাঠক শ্রোতা, আজ ৭ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, বান্দরবনের রোয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত, দৈনিক প্রথম আলো। সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে, রাষ্ট্রপতি, দৈনিক ইত্তেফাক। বঙ্গবাজারের ঘটনা বিএনপি ঘুরিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, ওবায়দুল কাদের, দৈনিক যুগান্তর। মিয়ানমারে ভয়াবহ সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা, দৈনিক মানব জমিন। বিএনপি নয়, এই অগ্নিকাণ্ড ক্ষমতাসীনরাই ঘটিয়েছে বলেছেন ফখরুল, দৈনিক কালের কণ্ঠ। কলকাতার শিরোনাম, গোপালকৃষ্ণ ধন খড়ের মতো সোজা কথা সোজা বলতে পারেন না বোস, চিঠি বিতর্কে বললেন প্রাত্য, দৈনিক আনন্দবাজার পত্রিকা। কংগ্রেসে ফের ধাক্কা, এবার বিজেপিতে অবিভক্ত অন্ধ্রের শেষ মুখ্যমন্ত্রী, দৈনিক সংবাদ প্রতিদিন। ধর্মের নামে বিভেদ ছড়িয়ে বাঁচতে চাইছে লুটেরারা, দৈনিক গণশক্তি। এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার খামতাংপাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে আজ শুক্রবার দুপুরে রোয়াংছড়ি থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরনে ইউনিফর্ম রয়েছে, তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খামতাংপাড়া রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এটি রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকা। গতকাল সন্ধ্যার দিকে সেখানে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার পর পাড়ার বেশিরভাগ বাসিন্দা রোমা ও রোয়াংচুর উপজেলায় এসে আশ্রয় নেন। দৈনিক যুগান্তর লিখেছে, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতির অপচেষ্টা করছে। বজ্রপাতে মানুষের মৃত্যু হলেও বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ। রাজধানীর আজিমপুর কলোনি মাঠে বৃহস্পতিবার বিকালে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি অতীতেও আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, আজও মানুষের পাশে না দাঁড়িয়ে কষ্ট দিচ্ছে। রাস্তা অবরোধ করে রোজার দিনে কিসের কর্মসূচি? রাস্তা বন্ধ করে রোজাদারদের বিএনপি কষ্ট দিলে আওয়ামী লীগও শান্তিপূর্ণ অবস্থান নেবে। এদিকে বিএনপি নয়, এই অগ্নিকাণ্ড ক্ষমতাসীনরাই ঘটিয়েছে বলে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির নাশকতা কিনা তদন্ত করে দেখা দরকার বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন গতকাল। এ বক্তব্যের তীব্র সমালোচনা করে ফখরুল একথা বলেন। ফখরুল বলেন, প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে বেরিয়ে আসার আশঙ্কা রয়েছে, এটি সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী শাসক গোষ্ঠীর প্রভাবশালী লোক তারা বঙ্গবাজারকে দখলের চেষ্টা করছেন। আওয়ামী লীগে যারা প্রভাবশালী তারাই এ ঘটনা ঘটিয়েছেন। আজ শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দৈনিক ইত্তেফাক লিখেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, রাজনীতি থেকে হিংসা হানাহানি অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রীতিনীতি ও মহান সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতন্ত্র চর্চার ইতিহাসকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে, এটাই সকলের প্রত্যাশা। আজ শুক্রবার জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে তিনি একথা বলেন। আব্দুল হামিদ বলেন, গত 14 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে। তারই নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। দৈনিক মানব জমি লিখেছে, মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সঙ্গে দেশটির জাতিগত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের মাঝে নতুন করে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে দেশটির বিপুল সংখ্যক বেসামরিক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছেন। থাইল্যান্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ের মধ্যে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়েছেন বলে থাই কর্মকর্তারা জানিয়েছেন। দুবছর বেশি সময় আগে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতনের পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে অস্থিরতা চলছে। মূলত অং সান সুচির নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমার অশান্তিতে নিমজ্জিত হয়, আর এর ফলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ এবং সশস্ত্র বিদ্রোহের সূচনা হয়। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, বিজেপিতে যোগ দিলেন অবিভক্ত অন্ধ্র প্রদেশের শেষ মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কিরণ কুমার রেড্ডি। দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল আগেই, এবার সব সম্পর্ক চুকিয়ে দিয়ে নতুন করে শুরু করতে চাইছেন কিরণ। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিজেপির সদস্য পদ গ্রহণ করেছেন কিরণ। আগে অবশ্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে চিঠি লিখে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিজেপিতে স্বাগত জানান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এনে গত দুদিনে দক্ষিণ ভারতের দুই নেতা নাম লেখালেন গেরুয়া শিবিরে। বৃহস্পতিবারে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি। অনেকে মনে করছেন কর্ণাটকের ভোটের আগে সুকৌশলেই দক্ষিণী নেতাদের যোগদান করাচ্ছে বিজেপি। দৈনিক গণশক্তি লিখেছে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া ছাড়া এরাজ্যে বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তৃণমূলের বিরুদ্ধে লড়াই তো তারা নেই। বামপন্থীরা এই দুই লুটেরা শক্তির বিরুদ্ধেই লড়ছে, তাই মানুষকে ধর্মের নামে ভাগ করে বাঁচার চেষ্টা চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জে সিপিআই উত্তর দিনাজপুর জেলা কমিটির ডাকে এক কর্মী সভায় একথা বলেছেন পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম এদিন বলেন রাজনৈতিক জনসমর্থন না থাকায় বিজেপি একদিকে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় সাম্প্রদায়িক বিভাজন করছে, অন্যদিকে তৃণমূল বিরোধী আন্দোলনে নিজেদের মাথা গুঁজে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তৃণমূলও প্রতিদিন ভাঙছে। যারা কিছুদিন আগে মমতা ব্যানার্জির ছবি নিয়ে যুগ যুগ জিও বলতেন, তারা এখন তৃণমূল নেতাদের চোর চোর বলছেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন একটি সাক্ষাৎকার।
আলাপন শ্রোতাবন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। সমবেদনা জানাচ্ছি বঙ্গবাজারের ভয়াবহ আগুনে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীদের প্রতি। মাত্র কদিন আগে গুলিস্থানে একটি ভবনে বিস্ফোরণে মারা গেছেন 23-24 জন। সেই রেশ কাটতে না কাটতেই যখন ব্যবসায়ীরা ঈদের জন্য পসরা সাজিয়েছিলেন তাদের প্রতিষ্ঠানে ধার দেনা করে নানাভাবে, ঠিক তখনই সব পুড়ে ছাই হয়ে গেল। তো মর্মান্তিক এ বিষয়ে কথা বলেছি 71 টেলিভিশনের প্রধান প্রতিবেদক পারভেজ রেজার সঙ্গে। জনাব পারভেজ রেজা, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব পারভেজ রেজা, মঙ্গলবার ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে বড় রকমের ক্ষতি হয়ে গেছে। এক দু বছর অন্তর অন্তরই বঙ্গবাজারে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কি কারণে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই বঙ্গবাজারে, আপনার কি মনে হয়?
দেখুন, বঙ্গবাজার হলো ঢাকা শহরের সবচেয়ে অপরিকল্পিত যদি কোনো মার্কেট থাকে সেটি ছিল 1 নম্বরের তালিকায়, এটি বঙ্গবাজার ছিল, এটা নিঃসন্দেহে বলা চলে। আপনি বঙ্গবাজারে গেলে দেখতে পাবেন যে এটি একতলা, দোতলা এবং তিনতলা পর্যন্ত করা হয়েছে, একেবারেই টিনের ফেন্সিং দিয়ে নানা ধরনের উপকরণ ব্যবহার করে, যেটি একেবারেই কোন ধরনের নির্মাণ বিধিমালা বলেন বা কোন ধরনের মার্কেট প্লেসের যে ধরনের অবস্থা থাকার কথা, যে ধরনের বায়ু চলাচল থাকার কথা, এ ধরনের কোনো কিছু ছিল না। এখানকার ইলেকট্রিক সিস্টেম গুলো খুব এলোমেলো অবস্থায় সবসময় থাকতো, মাথার উপর দিয়ে অগোছালো অবস্থায়। এই এই বিষয়গুলো কিন্তু অনেকদিন ধরে, মানে বছরের পর বছর ধরেই চলে আসছিল এবং এই বিষয়ে বিভিন্ন সময়ই এখানে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সবাই এই বিষয়ে কনসার্ন ছিলেন এবং তারা দক্ষ দফায় এখানে কর্তৃপক্ষকে জানিয়েছেন। মূল ঘটনা হলো এই আগুনগুলোর সূত্রপাত আসলে এই অপরিকল্পিত ভাবে এবং যে যেরকম ভাবে পেরেছেন সেভাবে এখানে নির্মাণ করেছেন এবং কোনো ধরনের কোনো কিছু চিন্তা না করেই নানা ধরনের ফোনের কষা দিয়ে বসেছিল।
জনাব পারভেজ রেজা, অগ্নিকাণ্ড শুরুর পরপরই পাশের ফায়ার সার্ভিস ভবনে হামলা হয়েছে, কেন এই হামলার ঘটনা ঘটল?
এটা শুরুর পরপর না, এটা বেশ খানিকক্ষণ পরে, এই দুপুর 12টার দিকে এই ধরনের একটি হামলার ঘটনা ঘটেছে এবং এটি হয়েছিল, কারণ এটি ধরনের এক ধরনের উত্তেজনার বশবর্তী হয়ে আপনি বলতে পারেন যে এই হামলাটি হয়েছে, এবং যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের বক্তব্যটা ছিল অনেকটা এরকম যে ফায়ার সার্ভিস এটি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখন কেন পারছেন না, কেন এখানে ফায়ার সিস্টেমের ওই ধরনের কোনো ব্যবস্থাপনা নেই, কেন আগুন লাগার পরপরই ফায়ার ব্রিগেড ভিতরে সহজে ঢুকতে পারেননি, কারণ আপনি জানেন যে কি ধরনের সরু গলি পথের মতো করে এই মার্কেটটি ছিল এবং তারা দ্রুততম সময় সেখানে পৌঁছাতে পারেননি, যদি একেবারে নিকটে ফায়ার সার্ভিসের প্রধান দপ্তরটি, কিন্তু তারপরে তারা এই আগুনটিকে তারা খুব সহজে এটা করতে পারছিলেন না, এটি একটি কারণ। আরেকটি কারণ হলো যে ফায়ার সার্ভিস একটা পর্যায়ে যখন এই আগুনটা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, তখন তারা আশেপাশের ভবনগুলো হেফাজত করার এবং আগুন যাতে ওইদিকে ছড়িয়ে না যায় সেই চেষ্টাটি তারা ব্যাপকভাবে করছিলেন, বিশেষ করে পুলিশ সদর দপ্তর। এবং তখন এক ধরনের কথা মানুষের মধ্যে উপলব্ধি হয়েছে যে হয়তো বা বঙ্গবাজারটি তারা রক্ষা করতে চাচ্ছেন না, তারা পুলিশ সদর দপ্তর রক্ষা করতে চাচ্ছেন, এই ধরনের এক ধরনের মানে উত্তেজনার বশবর্তী হয়ে তখন আসলে এই হামলাটি।
শ্রোতা বন্ধুরা, বঙ্গবাজার ট্র্যাজেডি নিয়ে একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক পারভেজ রেজার সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। জনাব পারভেজ রেজা, আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। বঙ্গবাজারের অগ্নিকাণ্ড ছিল এযাবৎকালের অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা, তো আগুন নেভানোর ক্ষেত্রে বিশেষ কোন সীমাবদ্ধতা কি চোখে পড়লো আপনার?
না, এখানে সীমাবদ্ধতা হলো যে অপরিকল্পিত ভাবে যে ধরনের মার্কেট করা এবং মার্কেট হতে দেয়া, এবং সেটি বছরের পর বছর ধরে এখানে সিটি কর্পোরেশন বিভিন্ন সময় চেয়েছে এখানে একটি আধুনিক ভবন করতে বা আধুনিক ব্যবস্থাপনা রাখতে, কিন্তু যারা এখানে হকাররা ছিলেন, যারা মালিক ছিলেন, তারা সেটিতে রাজি হচ্ছিলেন না। এই যে কোনো কেউই কারোর প্রতি নিয়ন্ত্রণ না রাখাটাই ওদের আমার কাছে মনে হয়েছে যে এখানকার সবচেয়ে বড় সমস্যা। এর বাইরে আগুন যেভাবে এখানে ছড়িয়েছে, এই আগুন আসলে এই ধরনের দাহ্য জায়গার মধ্যে আগুন ছড়ালে এটি আসলে নিয়ন্ত্রণ করা, এটি আপনি পৃথিবীর যত বড় ফায়ার ব্রিগেডের ইনফ্রাস্ট্রাকচারই নিয়ে আসেন না কেন, সেটি আসলে আমার কাছে মনে হয়েছে মুশকিল। আর আপনারা যেটি এযাবৎকালের বড় বলছেন, আমি এটা এযাবৎকালের ওইভাবে হয়তো আমরা চোখে দেখছি বলে বড় মনে হচ্ছে, কিন্তু এর চেয়েও বড় ছিল চুরিহাটটার ভয়াবহ। আপনি জানেন যে সেখানে বহু মানুষ মারা গেছেন, এর চেয়েও ভয়াবহ ছিল হলো এই পুরান ঢাকায় যে কয়েকটি ইনসিডেন্ট ঘটেছিল, ওয়াহেদ মেনশনে যে আগুনটি লেগেছিল, সেগুলো আসলে এর চেয়ে অনেক বেশি ভয়াবহ আমার দৃষ্টি।
জনাব পারভেজ রেজা, মঙ্গলবারের অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের ব্যবসায়ীরা একেবারে সর্বশান্ত হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে কি কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এ পর্যন্ত, বা হচ্ছে কিনা?
ত্রাণ মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় থেকে যে যে ধরনের আশ্বাস বা যে সব প্রস্তুত উদ্যোগের কথা বলা হচ্ছে, এগুলো আসলে দিন শেষে এগুলো কিছুই না, ওই এটি এটি তাদের কোনো কাজে লাগবে বলেও আমার মনে হয় না। কারণ একজন ব্যবসায়ী 30-40-50 লক্ষ টাকা বা তারও 1-2 কোটি টাকারও অনেকে খুঁজেছেন তাদের জীবনের পুঁজি, তাদের যে এখন ধার দেনা যেগুলো আছে, ব্যাংক লোন আছে, তাদের বিভিন্ন জায়গা থেকে যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন, এই জায়গাগুলো থেকে এটির কোনো মানে সরকারি সহযোগিতায় কোনো কিছু কাজে আসবে এটি আমি মনে করি না যে সরকার তাদের বড় ধরনের কোনো সহযোগিতা এক্ষেত্রে করতে পারবেন। তবে যেটি হলো যে এটি এখন এই তাদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটি আদৌ আর কোনোভাবে ব্যবস্থাপনা করতে করা যাবে কিনা সেটি আসলে এখন মানে বলা মুশকিল। কারণ সরকারের যে ধরনের সাহায্য সহযোগিতার কথা বলা হচ্ছে 2-4-5-10 হাজার টাকা, এগুলো আসলে কোনো তাদের জন্য আসলে কোনো সহযোগিতা না।
জনাব পারভেজ রেজা, সবশেষে আরেকটি বিষয় যোগ করতে চাই, বঙ্গবাজারের নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীরা এখন কি করবে? তারা এখানে আবার কবে বসতে পারবে ব্যবসা নিয়ে, বা এখানে আধুনিক কোনো মার্কেট তৈরি হবে কিনা, এসব বিষয়ে যদি আপনি কিছু বলেন।
তাহলে তাদের যেটি এখন দরকার সেটি হলো তাদেরকে এই জায়গাতে তারা কবে বসতে পারবেন, কিভাবে বসতে পারবেন, এবং পরবর্তী এখন সিটি কর্পোরেশন এদেরকে একটি আধুনিক ব্যবস্থাপনা করে একটি মার্কেট তৈরি করে দিতে পারবে দেবে কিনা, সেখানে তারা যারা এতদিন ধরে যারা ছিলেন তারা কোন ধরনের টাকা পয়সা ছাড়াই সেখানে তারা দোকান শুরু করতে পারবেন কিনা, এই জিনিসগুলো হলো এই ধরনের নীতি নির্ধারণের জায়গায় গিয়ে যদি তাদের জন্য কিছু করা যায় সেক্ষেত্রেও মনে করি যে বেশ কয়েক বছর সময় হয়তোবা লেগে যাবে, তাহলে হয়তোবা তাদের জন্য প্রকৃত সহায়তা হতে পারে। তারা যেসব ধরনের ঋণ আছেন সেই ঋণগুলো সরকারি ব্যবস্থাপনা সেগুলো ঘোষণা দিয়ে সেগুলো মৌকুফের ঘোষণা দেওয়া হবে কিনা, এইগুলো হলো আসলে যদি তাদের প্রকৃত পক্ষেই কেউ সহযোগিতা করতে চায় সরকার তাহলে সেইভাবে সহযোগিতা করতে হবে, এর বাইরে আসলে সহায়তা করার আর কিছু আছে বলে আমার।
তো জনাব পারভেজ রেজা, বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
এতক্ষণ শুনছিলেন সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরান সৌদি আরব সম্পর্ক পুনর্স্থাপন। ইরানের বিরুদ্ধে আরব ফ্রন্ট তৈরির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে তেহরানের জুমা নামাজের খতিবের মন্তব্য। চীনের রাজধানী বেইজিংয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি শেষ। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বল্প শিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে কারাগারে আটক দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার মন্তব্য। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।